নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন জীবনবাণীর আজকের আলোচনা।
বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম। যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান।
প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433497235। আবার বলছি 9433497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে নাহুম ভাববাদী পুস্তকের প্রথমের অধ্যায় 9-15 পদ পর্যন্ত আলোচনা করব। যদি আপনার কাছে বাইবেল আছে, নিশ্চয়ই করে প্রস্তুত হয়ে বসবেন, সামনে নিয়ে বসি আর আমরা দেখব বিশেষ করে প্রথম অধ্যায় 9-15 পদ। যাদের কাছে ঈশ্বরের বাক্য বাইবেল নেই, নিশ্চয়ই একটি সংগ্রহ করুন, যেন ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনি প্রতিদিন পরিচিত হতে পারেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এবং আপনাকে বহন ও পালন করবেন। যারা আজকে প্রথমবার এই অনুষ্ঠানে যোগ দিলেন তারা নিশ্চয়ই করে প্রতিদিন এই অনুষ্ঠান শুনুন এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ লাভ করুন। মনে রাখব যে আমরা একটি পুরাতন নিয়মের পুস্তক এবং তারপরে একটি নতুন নিয়মের পুস্তক, এইভাবে প্রথমে পুরাতন নিয়ম তারপরে নতুন নিয়ম, এভাবে ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটি বই আমরা শেষ করব। পুরাতনে 39খানা বই আছে, নতুন নিয়মে 27খানি পুস্তক আছে। এই পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয় মিলে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল, এবং এতে 66খানা পুস্তক রয়েছে। প্রায় 1400 বছর ধরে প্রায় 40 জনের অধিক ব্যক্তি লিখেছেন, কিন্তু আমরা দেখি যে যে যেখানে বসেই লিখুন না কেন অনেক বৎসর ধরেও লিখেছেন, কিন্তু একটি বিষয় তারা প্রকাশ করেছেন, মানুষের জন্য ঈশ্বরের পরিকল্পনা, পরিত্রাণ, মুক্তি, যেন মানুষ স্বর্গ লাভ করতে পারে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। ফিরে আসি আমাদের আজকের আলোচনা পুস্তক নাহুম ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় আর 9 এবং 10 পদ আমরা একসাথে পাঠ করি। 1342 পৃষ্ঠায়, তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ? তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। কেননা জড়িত কণ্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নি ভক্ষিত হইবে। লক্ষ্য করুন, আবার পাঠ করি, তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ? তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। কেননা জড়িত কণ্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নি ভক্ষিত হইবে। আসুন ঈশ্বরের সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। তোমার অসীম প্রেম করুণা আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। আমাদেরকে তুমি তোমার প্রেমে তোমার কাছে আকর্ষণ করে ডেকেছো। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। প্রভু, এই মধুর আহ্বান আর কেউ দেয়নি। আমাদের দুর্বলতা পাপ অনুযায়ী আমাদের প্রতিফল পাওয়া উচিত ছিল মৃত্যু, কিন্তু তুমি আমাদের হয়ে সেই মৃত্যুকে বহন করেছ যেন আমরা জীবন পাই। প্রভু, আমরা তোমায় ধন্যবাদ দিই, যখন আমরা পাপী ছিলাম তখন তুমি আমাদের জন্য তোমার পুত্রকে প্রেরণ করেছিলে যেন আমরা তাঁর সেই প্রায়শ্চিতজনক রক্ত দ্বারা পাপ থেকে মুক্ত হই, অনন্ত জীবনের অধিকারী হই। তোমায় ধন্যবাদ দিই যে তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, সেই পুনরুত্থানের শক্তি ও পরাক্রম তুমি আমাদেরকে দিতে প্রস্তুত, এবং আমাদের জীবনে যে শেষ নয়, মৃত্যুর পরে অনন্ত জীবন আছে, সেই পুনরুত্থান তা প্রমাণ করে। তাই তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, এবং তোমার বাক্য নিয়ে যখন পাঠ ও ধ্যান করি প্রভু, তুমি আমাদের সঙ্গে কথা বলো, যেন তোমার বাক্যে সেই নিগূঢ় বিষয় সকল আমরা উপলব্ধি করি, যেন জীবনে বাধ্য হয়ে সেইভাবে চলতে পারি, যেন তোমার মহান প্রেম ও পরিকল্পনা শুধু উপলব্ধি নয় কিন্তু তা বাস্তবায়িত করে জীবনে তোমার অনুসরণ করতে পারি। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো। যারা প্রথমবার আজকের এই অনুষ্ঠান শুনছেন প্রভু, তাদেরকে তুমি বুঝতে সাহায্য করো, যদিও বা তারা আগে বিষয়গুলি জানেননি শোনেননি, কিন্তু তুমি তোমার আত্মা দ্বারা তাদেরকে বুঝতে সাহায্য করো। প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেকের অন্তরে কোনো প্রার্থনার বিষয় আছে, অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, কোনো রোগ যাতনা আছে, তুমি তো সকলই অন্তর এবং মর্মের পরীক্ষক, তুমি জানো আমাদের হৃদয়ের কান্না, আমাদের আকুতি মিনতিও আমাদের বিনতি। তাই তোমার কাছে সকল বিষয় আমরা রাখি এবং বলি, প্রভু তুমি তোমার নিরূপিত সময় আশ্চর্য কার্য সম্পন্ন করে তোমার মহিমা দেখতে তুমি সাহায্য করো। তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদের ঈশ্বর, তুমি সকল গৌরব তুমি গ্রহণ করো। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের কার্যক্ষেত্রকে আশীর্বাদ যুক্ত করো, আমাদের দেশকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকে দান করে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম। দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের নহুম ভাববাদী পুস্তক 1 অধ্যায় থেকে আলোচনা করছি। 9 এবং 10 পদ আমরা একটু আগে পাঠ করেছি, আর লেখা আছে প্রথমেই 9 পদে, তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ? বাহবাদী নহুম অসুরীয়দের সামনে এই প্রশ্ন রেখেছেন, কারণ অসুরীয়রা ইসরায়েলকে আক্রমণ করার পরিকল্পনা নিয়েছিল। একজন লেখক কথাটাকে একটু ঘুরিয়ে অনুবাদ করেছেন, ইসরায়েলের যে ঈশ্বর আছেন তোমরা কি তার মোকাবিলা করতে পারবে? যিশয় ভাববাদীর পুস্তকে 37 অধ্যায় তখনকার ওই ঘটনা বিষয়ে সুন্দরভাবে বলা হয়েছে, নিনবি একবারই ধ্বংস হবে, দ্বিতীয় সুযোগ আর পাবে না। ঈশ্বরের সহ্যের একটা সীমারেখা আছে যা আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কখন পার হয়ে যাই। সুতরাং সময় থাকতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেকে মনে করে এখন একটু স্ফূর্তি করি, পরে মনোপরিবর্তনের বিষয়ে চিন্তা করব। আজকাল তো পাঠ্যজীবনেই ছাত্রছাত্রীরা অনেক সময় ড্রাগস নিচ্ছে, মদ পান, তাদের কাছে বিলাসিতা, কিন্তু তাদের চরণ যখন স্থির নয়, টলমল করছে, তারা সিদ্ধান্ত নেবে কি? নহুম বলছেন, দেখো সেই দিন আসছে যেদিন তোমরা মাতালের মতো টলমল করবে। নিনবীর কথা নহুম বলছেন, তাদের সময় অতিবাহিত হয়েছে, তারা তাদের দুষ্টতায় মাতাল হয়েছে, সুতরাং তারা আর কি ফিরতে পারে? নহুম বলছেন, নিনবীকে তোমরা বোঝো না, কি বোঝো, চাও বা না চাও, পরিবর্তিত হও আর না হও, ঈশ্বর তোমাদের বিচার করবেনই করবেন। তিনি বলছেন, তোমরা একথা বিশ্বাস করো বা না করো, ঈশ্বর তোমাদের বিচার করবেন, কেবল তোমাদের নয় কিন্তু সারা জগতের বিচার করবেন। তিনি বিচার করলেও মনে রাখতে হবে যে তিনি প্রেমের ঈশ্বর। হারানো মানুষকে খুঁজে পেতেই তো তিনি জগতে নেমে এলেন। তিনি রাজাধিরাজ হয়েও আমাদের জন্য দাস হলেন, এমনকি দাসের থেকেও তিনি নিম্ন পর্যায়ে এলেন, তাঁর শিষ্যদের পা ধুয়ে প্রমাণ করলেন ও প্রকাশ করলেন তিনি মানুষকে সেবা করতে এসেছেন। বাইবেলের নতুন নিয়মে প্রথম যোহন তার 2 অধ্যায় 2 পদে লেখা আছে, তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। আবার পাঠ করি, লেখা আছে এখানে, লক্ষ্য করুন, তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। মানুষ পাপেতে হারায়, আবার যখন তারা পরিত্রাণের সুযোগ গ্রহণ করে উদ্ধার পায়। পরিত্রাণের সুযোগ গ্রহণের জন্য ঈশ্বর সবাইকে আমন্ত্রণ দিয়েছেন। নহুম বেশ কড়া কথায় বললেন, ঈশ্বর অবশ্যই নিনবীর বিচার করবেন এবং তার এটা ন্যায় বিচার এবং ন্যায্য বিচার। আমরা 9 এবং 10 পদ আলোচনা করেছি, এখন 11 পদ দেখি। নহুম ভাববাদী পুস্তকের 1 অধ্যায় লেখা আছে এখানে, হে নিনবী, একজন তোমা হইতে উৎপন্ন হইয়াছেন যে সদাপ্রভুর বিরুদ্ধে কুকল্পনা করিতেছে, যে পাষণ্ড তার মন্ত্রণা দেয়। এখানে যে একজনের কথা বলা হয়েছে সে অন্য কেউ নয়, কিন্তু অসুর রাজ সনহেরিব, যার রাজধানী নিনবি। সনহেরিব ছিল দুষ্ট রাজা, কট্টর মূর্তিপূজক, জীবন্ত ঈশ্বর ইসরায়েলের ঈশ্বরের নিন্দক। বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় রাজাবলী পুস্তকে, দ্বিতীয় বংশাবলী এবং যিশয়াভাববাদীর পুস্তকে শাস্ত্রে 3 বার সনহেরিবের আক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। সনহেরিব জেরুসালেম অবরোধ করেছিলেন। ঈশ্বর যখন একবার কোনো কথা বলেন সেটা যথেষ্ট, আর ঈশ্বর যখন 2 বার বলেন, যেমন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, এই ক্ষেত্রে মনে রাখতে হবে কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ। আর যখন 3 বার উল্লেখ করেন তখন বুঝতে হবে সমস্ত বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। যিহুদার রাজা হিসকিয়ের 14 বৎসর রাজত্বকালে অসুর রাজ সনহেরিব তার প্রধান সেনাপতি রবশাকিকে পাঠালেন জেরুসালেম জয় করার জন্য। রবশাকি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে জেরুসালেম অবরোধ করে বসল। রাজা হিসকিয় সত্যিই খুব ভীত হয়ে পড়লেন। অবশেষে রাজা হিসকিয় মন্দিরে গিয়ে সদাপ্রভুর চরণ স্মরণ করলেন। তখন ঈশ্বরের ভক্ত ভাববাদী ঈশাইয়ের মুখ দিয়ে ঈশ্বর রাজাকে বললেন, হিসকিয় তুমি ভয় করো না, কেননা রবশাকির একটা তীরও জেরুসালেমের দিকে নিক্ষিপ্ত হবে না। রবশাকিকে তার প্রভু রাজা সনহেরিবের কাছে ফিরে যেতে হবে, কারণ রাজা সনহেরিব মিশরের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং রবশাকির সাহায্যের প্রয়োজন হয়েছে। আর ঈশ্বর সেই রাত্রে অসুরেদের 185,000 সৈন্যকে আঘাত করায় তারা মরল। সকালবেলা দেখা গেল 185,000 সৈন্য সব মরে পড়ে আছে। রবশাকি বাধ্য হয়ে বাকি সৈন্য নিয়ে জেরুসালেম ত্যাগ করল। অসুরিয়েরা উত্তরাঞ্চল জয় করে ইসরায়েলের উপর নির্মম অত্যাচার করেছিল এবং ওই দেখার পর জিহুদার লোকেরা অসুরিয়েদের থেকে অত ভীত হয়েছিল। এবার আমি পাঠ করব আপনাদের জন্য নহম ভাববাদী পুস্তকের 1:12 লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, পূর্ণ শক্তিও বহুসংখ্যক হইলেও তারা অমনি ছিন্ন হইবে এবং রাজা অতীত হইবে। হে জিহুদা, আমি তোমাকে নত করিয়াছি, আর নত করিব না। আমরা দেখি এই অংশে বিশেষ করে যে নহমের মুখ দিয়ে নিনবীর প্রতি তথা অসুরীয়দের প্রতি ঈশ্বর এই কথা বললেন যে প্রচুর ক্ষমতা ও গণশক্তি থাকলেও অসুরীয়রা ছিন্ন ভিন্ন হবে, তারা স্থির থাকতে পারবে না, অসুরীয় রাজাও বাঁচবে না। খ্রিস্টপূর্ব 612 সনে অসুরীয় সভ্যতা তাদের রাজধানী নিনবি সম্পূর্ণ ধ্বংস হয়ে অতিদানীন কাল পর্যন্ত মাটির তলায় চাপা পড়েছিল। সম্প্রতিকালে খনন কার্য চালিয়ে নিনবির ও অসুরীয় সভ্যতার বিষয়ে আলোকপ্রাপ্ত হয়েছে এবং ঈশ্বরের বাক্য নহমের ভাববাণী যে সত্য তা প্রমাণিত হয়েছে। খনন কার্যের মধ্যে দিয়ে হাজার হাজার শিলালিপি, মাটির চাদরে খোদাই করা লিপি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে অনেক লিপি থেকে অসুরীয়দের সমাজনীতি, রাজনীতি ইত্যাদি বিষয় জানা গিয়েছে। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে বলেছিলেন যে তোমাদের সকল লোক যদি আমার একার সম্মুখে আসে, অর্থাৎ আমায় বাধা দেয়, তথাপি আমি অবশ্যই তোমাদের ধ্বংস করব। গত 1800 বর্তমান নগর মসুলের কাছে টাইগ্রিস নদীর ধারে ওই খনন কাজ চালানো হয় এবং মানুষ নগরের বিস্তার দেখে অবাক হয়ে যায়। আসুন এবারে আসি আমরা 13:14। লেখা আছে, এক্ষণে আমি তোমার স্কন্ধ হইতে তাহার জোয়ালি ভাঙিব ও তোমার বন্ধন ছেদন করিব। আর হে নিনবী, তোমার বিষয় সদাপ্রভুই আজ্ঞা করিলেন, তোমার নামীয় বীজ আর উপ্ত হইবে না। আমি তোমার দেবালয় হইতে খোদিত ও ছাঁচে ঢালা প্রতিমা উচ্ছিন্ন করিব, আমি তোমার কবর প্রস্তুত করিব, কেননা তুমি পামর। নহমের জীবনকালে নিনবী সম্পূর্ণ ধ্বংস হয়নি। আরও কিছুকাল তারা তাদের রাজত্ব নির্দয় অত্যাচার চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আরও প্রায় 100 পরে 612 সনে মিদীয় ও বাবিলনীয় সৈন্যরা নিনবীকে ধূলিস্যাত করে দিল। এছাড়া ঈশ্বরের বাক্য যেমন বলেছিলেন নিনবী আর নির্মিত হবে না এবং তার দেবালয় থেকে খোদিত ছাঁচে ঢালা প্রতিমা সকল উচ্ছিন্ন করব, কারণ নিনবী পাপে পূর্ণ, সেই মতো নিনবীকে আর খুঁজে পাওয়া গেল না। ঈশ্বর বলেছিলেন, আমি তোমার স্কন্ধ হইতে তাহার জোয়ালি ভাঙিব, তোমার বন্ধন ছেদন করিব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বরের সত্য জেনে যদি কোনো মানুষ সেই সত্য থেকে দূরে চলে যায়, তার প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা আরও ভয়ঙ্কর হয়। আর আমি দেখি নিনবীর জীবনে তাই। নিনবী সত্য জানত না ঠিকই কথা, কিন্তু ঈশ্বর তার প্রেরিত ভাববাদীকে প্রেরণ করেছিলেন। ভাববাদী জোনাকে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে ভাববাদী গিয়েছিলেন আমরা জানি। অস্বীকার করেছিলেন সেই জায়গা যেতে, কারণ নিনবীর মানুষ বড় কঠিন ছিল, কিন্তু ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন এবং তিনি গিয়েছিলেন এবং তারা 40 উপবাস ঘোষণা করে তারা নবজীবন পেয়েছিলেন, তারা নতুন আলোর সন্ধান পেয়েছিলেন, কিন্তু সেই আলোকে তারা অস্বীকার করে অন্ধকারকে আবার তাদের জীবনে আকর্ষণ করেছিল। আর তাই প্রথম অবস্থা থেকে তাদের শেষ অবস্থা আরও ভয়ঙ্কর ছিল। তাই আমাদের জীবনে পরীক্ষা করে দেখি যে সত্য আমি আপনি জেনেছি, বুঝেছি, সেই সত্যকে যদি আমরা নিজেদের হাতে যদি সরিয়ে ফেলি, অস্বীকার করি, অবিশ্বাস করি, তা আমাদের জীবনে ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। নহম ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি 1:15 দেখি লেখা আছে, বড় সুন্দর এই পদটি, দেখো পর্বতগণের উপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। হে জিহুদা, তুমি আপন পর্ব সকল পালন করো, আপন মানত সকল পূর্ণ করো, কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না। সে সর্বতভাবে উচ্ছিন্ন হইল। আবার পাঠ করি, লেখা আছে এখানে, দেখো পর্বতগণের উপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। হে জিহুদা, তুমি আপন পর্ব সকল পালন করো, আপন মানত সকল পূর্ণ করো, কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না। সে সর্বতভাবে উচ্ছিন্ন হইল। ভাববাদী নহমের মুখ দিয়ে ঈশ্বর জিহুদার প্রতি এই কথাই বললেন যে তোমরা মসির ব্যবস্থা ছেড়ো না, আমি তোমার শত্রুদের ধ্বংস করব। নহম তার ভাববাণীতে বলছেন তোমার উদ্ধারকর্তা আসছেন। যিশাইও যেমন বলেছেন 52:7, আহা পর্বতগণের উপরে তাহারি চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করেন। যিশাইয়ের ওই ভাববাণী ছিল বাবিলনীয়দের বিষয়। নহুম ভাববাদী ওই ভাববাণী করলেন অসুরীয়দের বিষয়। নহুমের ভাববাণী উত্তরাঞ্চলে ইসরায়েলদের জন্য। আবার দেখি সাধু পৌল রোমীদের প্রতি পত্রে 10:13-15 একই কথা বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, একই সত্য ঈশ্বর বারবার তার ভক্তের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, জানিয়েছেন, যেন আমরা জানি, বুঝি ও সেই মতো জীবনে চলি। আজকে পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ঈশ্বরের সেই প্রেমের বাণী, শান্তির বাণী, সুসমাচারের কথা, সেই শান্তির কথা ঘোষণা করা হয়ে চলেছে, যেন প্রত্যেকটি মানুষ সেই সত্য, সেই শান্তি, সেই জীবন, সেই পথকে খুঁজে পেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আপনার মনে হয়তো নিশ্চয়ই প্রশ্ন আসছে এবং আপনি ভাবছেন, হতাশ হচ্ছেন অথবা আনন্দিত হচ্ছেন। যদি হতাশ হচ্ছেন তাহলে আমি বলবো, হতাশ হবেন না, কারণ আমাদের এক আশা রয়েছে, আর তিনি হলেন খ্রিস্ট যীশু, যিনি আমাদের জন্য সমস্ত বাধা বিপত্তিকে দূর করতে সমর্থ ঈশ্বর। তিনি আমাদেরকে সকল নিরাশার মধ্যে আশা দিতে প্রস্তুত। তিনি আমাদের জন্য সর্বদা দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন। আর যদি আপনি আনন্দিত, তবে আমি এই কথাই বলবো, আমরা যেন সেই আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি, অন্যে যেন সেই সত্যকে জানতে পারে, যেন আমাদের জীবনও সেই বিষয়েরই প্রতিফলিত হয়। পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আসুন আমরা ঈশ্বর হাতে নিজেদেরকে সমর্পণ করে প্রার্থনায় যাই, যেন তিনি আমাদেরকে তার বাক্যের সত্যে নবায়িত করেন, এবং শুধু নবায়িত নয়, কিন্তু সেই নতুন জীবনে বাধ্য বশীভূত হয়ে তার অনুসরণ করতে সাহায্য করেন। বারবার বলে রাখি, আমাদের জীবনের একটি মাত্র উপায়, তা হল ঈশ্বরে এবং ঈশ্বরের লোকের সহভাগিতায় কাটানো, এবং দুটি হাত, একদিক হচ্ছে ঈশ্বরের বাক্য, আর একদিক হচ্ছে খ্রিস্ট। এইভাবে আমাদের জীবনের সিদ্ধান্তের বিশেষ করে রূপ, আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন, কেমনভাবে তা আপনি বিচার করবেন, ঈশ্বরের বাক্য আপনাকে সাহায্য করবে। এবং যেখানে খ্রিস্ট যেতে পারে না, খ্রিস্ট যিশু যে কাজ করতে পারে না, আপনিও সেখানে যেতে পারেন না, সেই কাজ করতে পারেন না। আসুন আমরা ঈশ্বরের হাতে নিজেদেরকে সমর্পণ করি, যেন ঈশ্বর আমাদেরকে তার ইচ্ছা ও পরিকল্পনা জানতে, বুঝতে এবং সেই মতো জীবনে চলতে সাহায্য করেন। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। তুমি সত্য, জীবন্ত, বাস্তব, আমাদের জীবনে কার্যকারী, এবং তুমি আমাদের সঙ্গে কথা বলে চলেছ, এবং আজকের তোমার বাক্য থেকে প্রকাশ করেছ তোমার সত্য। আমরা যদিও বা প্রভু দেখেছি তুমি ভয়াবহ ঈশ্বর, কিন্তু তুমি কৃতজ্ঞ, দয়াতে মহান। তোমার সেই দয়া আমাদের জীবনে তুমি সর্বদা বর্ষণ করে চলেছ, সুযোগ দিয়ে চলেছ, তাই তোমায় ধন্যবাদ দিই। সাহায্য করো যেন আমরা আমাদের সমস্ত মন্দতাকে ত্যাগ করে যেন সুন্দরকে, সেই আলোকে যেন গ্রহণ করতে পারি। আমাদের মধ্যে যদি এখনও কোনো অন্ধকার রয়েছে প্রভু, আমাদের মনের অন্তঃকরণের মধ্যে তুমি সেই অন্ধকার দূর করে তোমার আলোয় আমাদেরকে উদ্ভাসিত করো। সাহায্য করো যেন প্রভু আমাদের জীবনের দ্বারা যেন আমরা জগতের অনেক অন্ধকারকে যেন দূর করতে পারি, তুমি আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, বিশ্বাসে বলিয়ান করো, সঙ্গে থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। আবার বলছি, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045। এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।